আল্লাহ এক বার্তা অধ্যায় ২০। একটি স্মরণীয় কোরবানি। পরিবারের সকলে একত্রিত হয়েছে, পশুটিকে মাটিতে শোয়ানো হয়েছে, বয়স্ক থেকে যুবক সবাই ভেড়ার উপর হাত দিয়েছে, অথবা বাবার হাতে ছুরি রয়েছে। তাড়াতাড়ি করে কাটা শেষ হল এবং মাটিতে পশুর প্রাণ গড়াগড়ি খাচ্ছে। এই বছরের মতো কোরবানি শেষ হল। ঈদ উল আজহা কোরবানির উৎসব, যা মুসলমানরা প্রায় ৪০০০ বছর আগের পুরাতন কিতাবের ঘটনাকে কেন্দ্র করে পালন করে, যখন আল্লাহ ইব্রাহিমের ছেলের পরিবর্তে একটি ভেড়াকে হত্যা করতে দিয়েছিলেন। কুরআন এই ঐতিহাসিক কাহিনীর একটি সংক্ষিপ্ত সারাংশ দেয়, যা এরকম: আর আমি এক মহান জবহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। সূরা ৩৭:১০৭। এই নাটকীয় কাহিনীর গুরুত্ব সম্পূর্ণরূপে বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পয়দায়েশ পুস্তকে ফিরে আসতে হবে। ইব্রাহিম খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে উর দেশে জন্মগ্রহণ করেন, যাকে বর্তমানে ইরাক বলা হয়। আদমের অন্য সমস্ত বংশধরদের মতো তিনিও গুনাহের চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেন, যদিও ইব্রাহিম প্যাগন দেবতাদের ইবাদতকারীদের মধ্যে বৃদ্ধি পেয়েছেন, কিন্তু তিনি এক সত্য আল্লাহর ইবাদতকারী ছিলেন। ইব্রাহিম বর্তমান লোকদের মতো ছিলেন না, যারা মনে করেন যে তাদেরকে তাদের পিতামাতার ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সেটা যাই হোক না কেন। হাবিলের মতো ইব্রাহিমও পশু কোরবানি দিয়ে রক্তপাতের মধ্য দিয়েই আল্লাহর ইবাদত করতেন। যখন ইব্রাহিমের বয়স ৭৫ এবং তার স্ত্রীর বয়স ৬৫ বছর ছিল, মাবুদ তার কাছে আসলেন এবং বললেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার বাড়ি ঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও। তোমার মধ্য থেকে আমি একটি মহাজাতি সৃষ্টি করব। আমি তোমাকে দোয়া করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্য দিয়ে লোকে দোয়া পায়। যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব, আর যারা তোমাকে বদদোয়া দেবে আমি তাদেরকে বদদোয়া দেব। তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে। পয়দায়েশ ১২:১-৩, কিতাবুল মুকাদ্দাস। আল্লাহ ইব্রাহিমকে ওয়াদা করেছেন যে তিনি তার মধ্য দিয়ে একটি মহান জাতি তৈরি করবেন, যার মধ্য দিয়ে তিনি সমস্ত দুনিয়ার লোকদের জন্য নাজাত পাঠাবেন। এই জাতি হবে মহান, কিন্তু তা আকারে নয়, বরং গুরুত্বের দিক থেকে। এই মহান জাতিকে বাস্তবে রূপ দিতে আল্লাহ ইব্রাহিম ও তার নিঃসন্তান স্ত্রীকে আদেশ দিলেন যেন তারা সেই দেশে যায় যে দেশ তিনি তাদের বংশধরদের দেওয়ার ওয়াদা করেছেন, যদিও তখনও তাদের কোনো সন্তান ছিল না। দৃশ্যত অসম্ভব মনে হওয়া আল্লাহর ওয়াদার বিষয়ে ইব্রাহিম কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? পিতার বাড়ি ত্যাগ করে কনান দেশ, যেটি বর্তমানে ইসরায়েল ও পলেস্টিন নামে পরিচিত, তার দিকে রওনা দেওয়ার মধ্য দিয়ে ইব্রাহিম আল্লাহর প্রতি বিশ্বাস দেখিয়েছেন এবং তার বাধ্য হয়েছেন। ইব্রাহিমের ঈমান। যখন ইব্রাহিম কনান দেশে পৌঁছালেন, মাবুদ তাকে বললেন, এই দেশটাই আমি তোমার বংশকে দেব। যিনি তাকে দেখা দিয়েছিলেন সেই মাবুদের প্রতি ইব্রাহিম তখন সেখানে একটা কোরবান গাহ তৈরি করলেন। পয়দায়েশ ১২:৭। আল্লাহর ওয়াদার মধ্যে আশ্চর্যজনক কিছুই ছিল না, কনান দেশ বিভিন্ন জাতির লোকদের দিয়ে পূর্ণ ছিল। কিভাবে ইব্রাহিম ও তার বংশধরেরা এটিকে ভোগ দখল করবে? সে এবং তার স্ত্রী কোনো সন্তানই ছিল না। কল্পনা করুন, একজন বৃদ্ধ দম্পতি ভিন্ন কোনো দেশ থেকে আপনার দেশে বেড়াতে আসলো। যখন তারা পৌঁছালো, আপনি তাদেরকে বললেন, একদিন আপনি ও আপনার বংশধরেরা এই সম্পূর্ণ দেশ জয় করবে। বৃদ্ধ লোকটি হেসে বললেন, খুব ভালো, আমার তো কোনো সন্তানই নেই। আমি একজন বৃদ্ধ লোক, আমার কোনো সন্তান নেই এবং আমার স্ত্রীরও সন্তান জন্ম দেওয়ার মতো বয়স নেই, আর আপনি আমাকে বলছেন যে আমার বংশধরেরা বহুগুণে বৃদ্ধি পাবে এবং এই দেশ ভোগ দখল করে নেবে? আপনি অসুস্থ নাকি? এই ধরনের দোদুল্যমান ওয়াদা আল্লাহ ইব্রাহিমের কাছে করেছিলেন, এবং ইব্রাহিম কিভাবে প্রতিক্রিয়া দেখালো? কিতাব এই কথা বলে যে ইব্রাহিম মাবুদের কথার উপর ঈমান আনলেন, আর মাবুদ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। পয়দায়েশ 15:6 আল্লাহর ওয়াদার প্রতি ইব্রাহিমের শিশুর মতো ইমানের কারণে আল্লাহ তাকে ধার্মিক বলে ঘোষণা দিলেন। আর এই জন্য ইব্রাহিমের মৃত্যুর পর তিনি মাবুদের বেহেস্তি রাজ্যে চিরকাল বেঁচে থাকবেন। ইমান বা বিশ্বাস শব্দটির প্রকৃত হিব্রু শব্দ হচ্ছে আমান, যেখান থেকে আমেন শব্দটি এসেছে, যার অর্থ হল তাই হোক অথবা এটি বিশ্বাসযোগ্য এবং সত্য। এটা ভুল করবেন না, মাবুদের উপর ইমান আনার অর্থ হল তিনি যা ঘোষণা দিয়েছেন তা শোনা ও স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দিয়ে তাতে সাড়া প্রদান করা, ইহাই হোক। এটি ঠিক শিশুর মতো ইমান আনা যা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে। আমরা আল্লাহর কালাম গ্রহণ করি বা না করি, আমাদের কাজের মধ্য দিয়ে সত্য প্রকাশিত হবেই। ইব্রাহিমের ইমান এভাবে খাঁটি প্রমাণিত হয়েছিল যে তিনি কঠিন পথ বেছে নিয়েছিলেন। মাবুদকে অনুসরণ করার জন্য তিনি তার পিতার ধর্ম বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ইব্রাহিম আল্লাহর কথার উপর ইমান আনলেন, আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন, সেই জন্য তাকে আল্লাহর বন্ধু বলে ডাকা হয়েছিল। ইয়াকুব 2:23 ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন কারণ তিনি আল্লাহের কালামের উপর ইমান এনেছিলেন। এর অর্থ এই নয় যে ইব্রাহিম তার জীবনের সমস্ত ক্ষেত্রে সবসময় আল্লাহর উপর ইমান এনেছিলেন। বিচার করে দেখলে আল্লাহ ইব্রাহিমকে পরিপূর্ণরূপে ধার্মিক বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি তার প্রত্যেক দিনকার জীবনে সেই রকম নিখুঁত ছিলেন না। কিতাবে নবীদের গুণা এবং দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখা হয় নাই। ইব্রাহিম ও সারি কনান দেশে যাযাবরের মতো বাস করতেন। তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতেন ও তাম্বুর মধ্যে থাকতেন। সময়ের সাথে সাথে ইব্রাহিম পশু সম্পত্তির দিক থেকে অধিক পরিমাণে ধনী হয়ে উঠলেন। যেদিন আল্লাহ ইব্রাহিমের মধ্য দিয়ে এক মহাজাতি সৃষ্টি করবেন বলে ওয়াদা করেছেন, তার থেকে 10 বছরেরও অধিক সময় পার হয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল 86 বছর এবং তার স্ত্রীর বয়স ছিল 76 বছর, কিন্তু তখনও তাদের কোনো সন্তান ছিল না। কিভাবে ইব্রাহিমের মধ্য দিয়ে একটি মহান জাতি উৎপন্ন হতে পারে যদি তাদের কোনো সন্তান নাই থাকে? ইব্রাহিম ও তার স্ত্রী তারা সিদ্ধান্ত নিলেন যে তারা আল্লাহর ওয়াদা পূর্ণ হতে সাহায্য করবেন। আল্লাহ যেভাবে তার কাজ করার পরিকল্পনা করেছেন, সেই জন্য অপেক্ষা না করে তারা তাদের নিজেদের জ্ঞান ও সংস্কৃতি অনুসারে কাজ করল। সারি তার মিশরীয় দাসী হাজেরাকে ইব্রাহিমের কাছে দিলেন যেন তিনি তার সাথে শুতে পারেন এবং তার জন্য একটি সন্তান ধারণ করতে পারেন। বিবি হাজেরা ইব্রাহিমের জন্য একটি সন্তান জন্ম দিলেন এবং তারা তার নাম রাখলেন ইসমাইল। 13 বছর পর যখন ইব্রাহিমের বয়স 99 বছর হল, তখন সর্বশক্তিমান আল্লাহ তার কাছে নিজেকে প্রকাশ করলেন এবং তাকে বললেন যে তার নিজের স্ত্রী সারি একটি পুত্র সন্তান জন্ম দিবে। এই কথা শুনে ইব্রাহিম মাটিতে উবুর হয়ে পড়লেন এবং হেসে মনে মনে বললেন, তাহলে সত্যিই 100 বছরের বুড়োর সন্তান হবে, আর তা হবে 90 বছরের স্ত্রীর গর্ভে। পরে ইব্রাহিম আল্লাহকে বললেন, আহা, ইসমাইল যেন তোমার রহমতে বেঁচে থাকে। তখন আল্লাহ বললেন, তোমার স্ত্রী সারির সত্যিই ছেলে হবে, আর তুমি তার নাম রাখবে ইসাক, যার মানে হল হাসা। তার ও তার বংশের লোকদের জন্য আমি আমার চিরকালের ব্যবস্থা চালু রাখব। তবে ইসমাইল সম্বন্ধে তুমি যা বললে তা আমি শুনলাম, শোনো, আমি তাকেও দোয়া করব এবং অনেক সন্তান দিয়ে তার বংশের লোকদের সংখ্যা অনেক বাড়িয়ে দেব। সেও 12 জন গোষ্ঠী নেতার আদি পিতা হবে এবং তার মধ্য থেকে আমি একটা মহাজাতি গড়ে তুলব। কিন্তু ইসহাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব, সামনের বছর এই সময়ে সে সারির কোলে আসবে। পয়দায়েশ 17:17-21 আল্লাহ তার ওয়াদা রাখলেন। সারি তার বৃদ্ধ বয়সে ইব্রাহিমের জন্য একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, যার নাম ইসাক। ইসাক বড় হলে পর যেদিন তাকে মায়ের দুধ ছাড়ানো হল, সেই দিন ইব্রাহিম একটা বড় মেজবানি দিলেন। সারি দেখলেন মিশরীয় হাজেরার গর্ভে ইব্রাহিমের যে সন্তানটি জন্মেছে সে ইসাককে নিয়ে তামাশা করছে। পয়দায়েশ 21:8-9 ইসাকের মধ্যে দিয়ে একটি মহান জাতি সৃষ্টি করার জন্য আল্লাহর যে পরিকল্পনা সেই বিষয়টিকে ইসমাইল স্বাগত জানায়নি, যার মধ্য দিয়ে আল্লাহ তার সত্য স্থাপন ও দুনিয়ার জন্য উদ্ধার বা নাজাত নিয়ে আসবেন। তার পরিবর্তে ইসমাইল তার সৎ ভাই ইসাকে নিয়ে তামাশা করেছিল। ইব্রাহিমের চিন্তা এত বৃদ্ধি পেল যে তিনি ইসমাইল ও হাজেরাকে বাড়ি থেকে বের করে দিলেন। এটি ইব্রাহিমের জন্য একটি মানসিক যন্ত্রণার অভিজ্ঞতা ছিল, কারণ তিনি ইসমাইলকে মহব্বত করতেন। কিন্তু আল্লাহ ইব্রাহিমকে বললেন, তোমার বাদী ও তার ছেলেটির কথা ভেবে তুমি মন খারাপ করো না, সারা তোমাকে যা বলেছে তুমি তাই করো, কারণ ইসাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। আল্লাহ সেই ছেলেটির দেখাশোনা করতে থাকলেন, আর সে বড় হয়ে উঠতে লাগল। সে মরুভূমিতে বাস করত আর তীর ধনুক ব্যবহারে পাকা হয়ে উঠল। পারণ নামে এক মরুভূমিতে সে বাস করতে লাগল। মিশর দেশের এক মেয়ের সঙ্গে তার মা তার বিয়ে দিল। পয়দায়েশ 21:12-21। যেভাবে মাবুত ওয়াদা করেছিলেন সেইভাবে ইসমাইল একটি মহাজাতির পিতা হয়ে উঠলেন, যাদেরকে আল্লাহ অনেক দিক থেকে রহমত করেছেন। কিন্তু তারপরেও মাবুত ইব্রাহিমকে এই বিষয়ে পরিষ্কার করে বললেন যে ইসাকের বংশেই ইব্রাহিমের বংশ বলে ধরা হবে এবং তার বংশের মধ্য দিয়েই দুনিয়ার জন্য নাজাতের যে পরিকল্পনা তা পূর্ণ হবে। পরে ইসাক বিয়ে করলেন এবং তার যমজ সন্তান হল, যাদের নাম ইস এবং ইয়াকুব। আল্লাহ ইয়াকুবকে একটি নতুন নাম দিলেন, তাকে বললেন, তোমাকে ইসরায়েল বলে ডাকা হবে। পয়দায়েশ 35:10। ইয়াকুবের 12 ছেলে ছিল, যাদেরকে ইসরায়েলের আদিপিতা বলা হয় এবং তাদেরকে নিয়ে মুসার সময়ে আল্লাহ একটি বড় জাতিতে পরিণত করলেন। মাবুত এই জাতিকে ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের বংশ তার মনোনীত লোক বলে ডাকলেন। কেন তিনি তাদেরকে বাছাই করলেন? তারা কি অন্য জাতি থেকে বেশি ভালো ছিল? না, বরং আল্লাহ ইসরায়েল জাতিকে বললেন যে অন্য সব জাতির থেকে তাদের লোক সংখ্যা অনেক কম। দ্বিতীয় বিবরণ 7:7। আল্লাহ এই দুর্বল তুচ্ছ হিব্রু লোকদেরকেই বাছাই করলেন, যাতে তিনি যা করতে যাচ্ছেন তার জন্য কোনো ব্যক্তি গৌরব বা কৃতিত্ব নিতে না পারে। এভাবেই মাবুদ আল্লাহ কাজ করতে পছন্দ করেন। দুনিয়া যা মূর্খতা বলে মনে করে আল্লাহ তাই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। দুনিয়া যা দুর্বল বলে মনে করে আল্লাহ তাই বেছে নিয়েছেন যেন যা শক্তিশালী তা শক্তিহীন হয়। দুনিয়া যা নীচ ও তুচ্ছ বলে মনে করে, এমনকি দুনিয়ার চোখে যা কিছুই নয়, আল্লাহ তাই বেছে নিয়েছেন যেন দুনিয়ার চোখে যা মূল্যবান তা মূল্যহীন হতে পারে। তিনি ওইসব বেছে নিয়েছেন যেন তার সামনে কোনো মানুষ গর্ব করতে না পারে। প্রথম করিন্থীয় 1:27-29। আল্লাহ এই নতুন জাতিকে একটি চ্যানেল হিসাবে তৈরি করেছেন, যেন তাদের মধ্যে দিয়ে তিনি দুনিয়ার শেষ পর্যন্ত তার বার্তা পৌঁছে দিতে পারেন। রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট ইত্যাদি সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ পাক তার এই যোগাযোগের মাধ্যম বা চ্যানেল সৃষ্টি করেছেন, যা কোনো অংশেই তার কার্যকারিতা হারায় নাই। এই জাতির মধ্যে দিয়ে সত্য আল্লাহ যে সমস্ত শক্তিশালী কাজ করেছেন তা সমস্ত দুনিয়ার লোক জানতে পেরেছিল। উদাহরণস্বরূপ, কিতাবে একজন কনানীয় স্ত্রীলোকের সাক্ষ্য লিপিবদ্ধ করা আছে। মিশর দেশ থেকে আপনাদের বের হয়ে আসবার পর মাবুত কেমন করে লোহিত সাগরের পানি আপনাদের সামনে থেকে শুকিয়ে ফেলেছিলেন তা আমরা শুনেছি। আপনাদের মাবুত আল্লাহই বেহেস্তের ও দুনিয়ার আল্লাহ। ইউসা 2:10-11। অধিকন্তু এই জাতি থেকেই আল্লাহ নবীদেরকে বাছাই করবেন, যাদের মধ্য দিয়ে কিতাব লেখা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জাতির মধ্য দিয়েই আল্লাহ এমন একটি বংশকে পাঠাবেন যে নিজেই সমস্ত দুনিয়ার জন্য রহমতের চ্যানেল বা মাধ্যম হয়ে উঠবে। ইতিমধ্যে 6 অধ্যায়ে আমরা দেখেছি যে এই বংশধর আর কেউ নন, বরং তিনি হলেন সেই ওয়াদাকৃত স্ত্রীলোকের বংশ, প্রতিজ্ঞাত নাজাতদাতা, যিনি বেহেশত থেকে একজন গরিব ইহুদি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করার জন্য নেমে আসবেন। আমরা সমর্থন করি বা না করি, এই প্রাচীন জাতিই ছিল আল্লাহর প্রতিষ্ঠিত যোগাযোগের চ্যানেল বা মাধ্যম, যার মধ্য দিয়ে তিনি সমস্ত দুনিয়ার জাতির কাছে তার সত্য ও অনন্তকালীন রহমত পাঠাতে চেয়েছিলেন। আর এটি শুরু হয়েছিল তখনই যখন মাবুদ ইব্রাহিমকে তার পিতার বাড়ি ঘর ছেড়ে কনান দেশে যাওয়ার কথা বলেছিলেন। ইব্রাহিমের সাথে আল্লাহর যে চুক্তি করেছিলেন তার দুইটি প্রধান অংশ ছিল। এক, আমি তোমার মধ্য দিয়ে একটি মহান জাতি সৃষ্টি করব এবং আমি তোমাকে দোয়া করব। দুই, দুনিয়ার সমস্ত লোক তোমার মধ্য দিয়ে দোয়া পাবে। আল্লাহর মহব্বত কোনো বিশেষ দলের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি শুধুমাত্র ইব্রাহিম বা ইসরায়েলকে দোয়া করতে চাননি, তার সহানুভূতিশীল দয়ার হৃদয় দুনিয়ার সমস্ত লোকদের জন্য কাঁদে। পুরাতন নিয়মের কাহিনীগুলোর মধ্য দিয়ে দেখতে পাই যে আল্লাহ এই ছোট ও একগুঁয়ে জাতিকে দুনিয়ার সমস্ত ভাষাভাষী ও জাতির লোকদের রহমত করার জন্য ব্যবহার করেছেন। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই তুচ্ছ জাতির মধ্য দিয়ে সমস্ত জাতিকে রহমত করা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে কিতাবে যখনই অন্য কোনো জাতি ইসরায়েলকে সমূলে উৎপাটন করতে চেয়েছে তখনই আল্লাহ মাবুদ তাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ তাদেরকে সুরক্ষা দিচ্ছিলেন তারা অন্য জাতি থেকে ভালো সেই জন্য নয়, বরং তারাই ছিল সেই জাতি যাদের মধ্য দিয়ে তিনি সমস্ত দুনিয়াকে তার ক্ষমতা ও গৌরব দেখাতে চেয়েছিলেন এবং দুনিয়ার জন্য নাজাত দিতে চেয়েছিলেন। ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের বংশধরকে রক্ষা করার মধ্য দিয়ে আল্লাহ দুনিয়ার লোকদের জন্য তার যে রহমত সেটিকে সুরক্ষিত রেখেছিলেন। সবচেয়ে বড় কথা হল, মাবুদ আল্লাহর সুনাম রক্ষার বিষয়টি ঝুঁকিতে ছিল। তিনি এই তুচ্ছ ও দুর্বল জাতির মধ্য দিয়ে সমস্ত জাতিকে দোয়া করার জন্য নিজের মহান নামে শপথ করেছিলেন। তিনি তার নামের জন্য ঠিক তাই করবেন যা তিনি করবার জন্য ওয়াদা করেছিলেন। আমরাও কি ঠিক তাই করি না যখন আমাদের অথবা আমাদের পরিবারের সুনাম এই রকম ঝুঁকিতে থাকে? আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। আসুন আমরা পুনরায় ইব্রাহিমের সেই স্মরণীয় কোরবানির কাহিনীতে ফিরে যাই। বিষয়টি এই রকম, ইব্রাহিমের তখন অনেক বয়স। অনেক বছর আগেই ইসমাইলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ইসাক ইব্রাহিমের পুত্র এবং সারা বাড়িতে রইলেন। আল্লাহ চূড়ান্তভাবে ইব্রাহিমের ঈমান পরীক্ষা করতে চাইলেন, সেই সাথে মাবুদ আল্লাহ চাইলেন যেন দুনিয়ার সামনে কিছু নিদর্শন ও ভবিষ্যৎবাণী তুলে ধরতে পারেন যা তিনি নিজেই পরিকল্পনা করেছেন, যেন আদমের মৃত্যুজনক গুনাহ থেকে তার বংশধর মুক্ত হতে পারে। এই সমস্ত ঘটনার পর আল্লাহ ইব্রাহিমকে এক পরীক্ষায় ফেললেন। ইব্রাহিম জবাব দিলেন, এই যে আমি। আল্লাহ বললেন, তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলে ইসাককে, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি মরিয়া এলাকায় যাও। সেখানে যে পাহাড়টার কথা আমি তোমাকে বলবো তার উপরে তুমি তাকে পুরানো কোরবানি হিসাবে কোরবানি দাও। পয়দায়েশ 22:1-2। আল্লাহ ইব্রাহিমকে একটি নির্দিষ্ট পর্বতে যেতে এবং সেখানে কোরবান গাহের উপর তার প্রিয় পুত্রকে কোরবানি ও পুরানোর নির্দেশনা দিলেন। কি ভয়ানক আবেদন! এটি এমন একটি বিষয় যা আল্লাহ আগে কখনোই কাউকে করতে বলেন নাই এবং পরবর্তীতে আর কখনোই কাউকে করতে বলবেন না। এটি বলা হয়েছিল কারণ আদমের অন্য সমস্ত বংশের মতো ইসাকও গুনাহের মধ্যে ছিলেন এবং এর শাস্তি ছিল একমাত্র মৃত্যু। সেই জন্য ইব্রাহিম খুব ভোরে উঠে একটি গাধার পিঠে গদি চাপালেন, তারপর তার ছেলে ইসাক ও দুজন গোলামকে সঙ্গে নিলেন আর পুরানো কোরবানির জন্য কাঠ কেটে নিয়ে যে জায়গার কথা আল্লাহ তাকে বলেছিলেন সেই দিকে রওনা হলেন। পয়দায়েশ 22:3। ইব্রাহিম আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু এটি এত সহজ ছিল না। তিনটি মর্মান্তিক যন্ত্রণাদায়ক দিন হাঁটার পর ইব্রাহিম, তার পুত্র ইসাক এবং দুইজন গোলাম তারা সেই মৃত্যুজনক স্থানের কাছাকাছি গেলেন। তিন দিনের দিন ইব্রাহিম চোখ তুলে চাইতেই দূর থেকেই সেই জায়গাটা দেখতে পেলেন। তখন তিনি তার গোলামদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এখানেই থাকো, আমার ছেলে ও আমি ওখানে যাব, ওখানে আমাদের ইবাদত শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। পয়দায়েশ 22:4-5। ইব্রাহিম গোলামদের বললেন, আমরা তোমাদের কাছে ফিরে আসব। কিভাবে ইব্রাহিম ও তার পুত্র ইসাক ফিরে আসতে পারে যদি ইসাককে হত্যা করা হয় এবং কোরবানগাহের উপর পোড়ানো হয়? কিতাবের অন্য স্থানে এর উত্তর আছে। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন যে ইসাহাকের মধ্যে দিয়ে তিনি একটি মহান জাতি সৃষ্টি করবেন, তাই ইব্রাহিম বিশ্বাস করতেন যে যখন তিনি তার পুত্রকে কোরবানি দিবেন আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন। ইব্রাহিম শিখেছিলেন যে মাবুদ সবসময় তার ওয়াদা রক্ষা করেন। আল্লাহ একটি বিকল্প পাঠালেন, এই বলে ইব্রাহিম পোড়ানো কোরবানির জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোড়া নিলেন। তারপর তারা দুজনে একসঙ্গে হাঁটতে লাগলেন। পয়দায়েশ 22:6। যখন পিতা ও পুত্র পাহাড়ের উপরে উঠতে লাগলেন তখন ইসহাক বললেন, আব্বা। জি বাবা, কি বলছ? তারপর সে বললেন, পুরানো কোরবানির জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চাটা কোথায়? ইব্রাহিম বললেন, ছেলে আমার, পুরানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। যে জায়গার কথা আল্লাহ ইব্রাহিমকে বলে দিয়েছিলেন তারা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে ইব্রাহিম একটা কোরবান গাহ তৈরি করে তার উপর কাঠ সাজালেন। পরে ইসহাকের হাত পা বেঁধে তাকে সেই কোরবান গাহের কাঠের উপর রাখলেন। তারপর ইব্রাহিম ছেলেটিকে মেরে ফেলবার জন্য ছোরা হাতে নিলেন। এমন সময় মাবুদের একজন ফেরেস্তা বেহেশত থেকে তাকে ডাকলেন, ইব্রাহিম, ইব্রাহিম। ইব্রাহিম জবাব দিলেন, এই যে আমি। ফেরেস্তা বললেন, ছেলেটির উপর তোমার হাত তুলো না বা তার প্রতি আর কিছুই করো না। তুমি যে আল্লাহ ভক্ত তা এখন বোঝা গেল, কারণ আমার কাছে তুমি তোমার ছেলেকে অদ্বিতীয় ছেলেকেও কোরবানি দিতে পিছপা হওনি। ইব্রাহিম তখন চারিদিকে তাকালেন এবং দেখলেন তার পিছনে একটা ভেড়া রয়েছে আর তার শিং ঝোপে আটকা আছে। পয়দায়েশ 22:7-13। আল্লাহ মধ্যবর্তী স্থানে আসলেন। মৃত্যুর শাস্তি থেকে ইব্রাহিমের পুত্র রক্ষা পেয়েছিল। ইব্রাহিম আশেপাশে তাকালেন এবং পাশেই একই পাহাড়ে তিনি ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়াচড়া দেখতে পেলেন। এটা কি ছিল? এটা কি হতে পারে? হ্যাঁ, আল্লাহর শুক্রিয়া হোক, একটি নির্দোষ ভেড়া যার শিং ঝোপে আটকা আছে। আল্লাহ তার নিজের দেওয়া নিয়ম, কোরবানির নিয়ম অনুসারে একটি বিকল্প সরবরাহ করলেন। তখন ইব্রাহিম গিয়ে ভেড়াটা নিলেন এবং ছেলের বদলে সেই ভেড়াটাই তিনি পোড়ানো কোরবানির জন্য ব্যবহার করলেন। পয়দায়েশ 21:22-13। কেন ইব্রাহিমের পুত্র তার মৃত্যুজনক শাস্তি থেকে পালাতে সক্ষম হলেন? কারণ তার জায়গায় একটি ভেড়া মৃত্যুবরণ করেছিল। আল্লাহ একটি বিকল্প সরবরাহ করলেন, মাবুদ যুগাইবেন। ইব্রাহিম সেই স্থানের নাম দিলেন ইয়াওয়ে জিরি, যার মানে মাবুদ যোগান। সেই জন্য আজও লোকে বলে মাবুদের পাহাড়ে মাবুদেই যুগিয়ে দেন। পয়দায়েশ 22:14। ইব্রাহিমের পুত্রের বদলে একটি ভেড়া হত্যা করার পর কেন ইব্রাহিম সেই স্থানের নাম মাবুদ যুগাইবে রাখলেন? কেন ইব্রাহিম এই নাম দেন নাই যে মাবুদ যুগিয়েছেন? মাবুদ যুগাইবেন বলার মধ্য দিয়ে নবী ইব্রাহিম ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনার কথা ঘোষণা করেছিলেন যা প্রায় 2000 বছর পরে ঘটবে। কেননা এই একই পাহাড়ে যেখানে পরবর্তীতে জেরুজালেম প্রতিষ্ঠিত হয়েছিল, মাবুদ আরেকটি কোরবানি করতে যাচ্ছেন যা শুধুমাত্র একজন লোককে মৃত্যু থেকে রক্ষা করবে না, কিন্তু সমস্ত দুনিয়াকে চূড়ান্তভাবে রক্ষা করবেন। কোরবানি করতে যাওয়ার সময় পাহাড়ের কাছে ইব্রাহিম তার ছেলের কাছে যা বলেছিলেন তা কি আপনি মনে করতে পারেন? তিনি বলেছিলেন, ছেলে আমার, কোরবানির জন্য যে মেষ দরকার তা মাবুদ নিজেই যোগাইবেন। ইব্রাহিম কিসের বিষয়ে কথা বলেছিলেন? আল্লাহ কি ইব্রাহিমের পুত্রের পরিবর্তে হত্যার জন্য একটি মেষ সরবরাহ করেছিলেন? না, তিনি একটি মেষ সরবরাহ করেন নাই, আল্লাহ একটি ভেড়া দিয়েছিলেন। তাহলে নবী ইব্রাহিম যখন বলেছিলেন যে মাবুদ নিজেই মেষ যুগিয়ে দেবেন, তখন তিনি কি বুঝিয়েছিলেন? এই বিষয়কর উত্তরটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, কিন্তু প্রথমে আরো কিছু কাহিনী বলার প্রয়োজন আছে।